বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা মুহাম্মাদুন إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين وما
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 29 ডিসেম্বর, 14 পৌষ এবং ফার্সি 9 দেই। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি, আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 10:23, ভারত সময় রাত 9:53 এবং তেহরান সময় রাত 7:53। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শ্রোতাদের জন্য শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান এখন মোবাইলেও শোনা যায়। যাদের ইন্টারনেট ব্যবহারের সুযোগ রয়েছে তারা আমাদের সান্ধ্য অধিবেশন ওয়েবসাইট থেকে শুনতে পাবেন। এছাড়া আমাদের এ অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। প্রথমে শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে সৌদি আরবে মানবাধিকার লঙ্ঘন সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন। এরপর বাংলাদেশে করোনা পরিস্থিতিতেও সিলেট লন্ডন বিমান চলাচল অব্যাহত থাকায় সিলেটবাসীদের উদ্বেগ সম্পর্কে ঢাকা থেকে পাঠানো প্রতিবেদন থাকবে। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, আর সময় পেলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেওয়া হবে।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। আজ থেকে মানবদেহে করোনার ভ্যাকসিন পরীক্ষা শুরু করেছে ইরান। 90% কার্যকরী হবে বলে গবেষণা সংস্থার আশাবাদ। প্রথমবারের মতো যৌথ মহড়া চালাল ফিলিস্তিনের সব প্রতিরোধ সংগঠন। উড়েছে ড্রোন, ছোঁড়া হয়েছে ক্ষেপণাস্ত্র। বাংলাদেশে পৌরসভা নির্বাচনকে নিজেদের জনপ্রিয়তার প্রমাণ বলছে আওয়ামী লীগ। বিএনপির দাবি ফলাফল পূর্ব নির্ধারিত। এবং ভারতের পশ্চিমবঙ্গের মানুষের সংস্কৃতি ও রুচিবোধই পাল্টে দেওয়ার ষড়যন্ত্র করছে বিজেপি, মুখ্যমন্ত্রী মমতার অভিযোগ। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। আজ থেকে মানবদেহে করোনার টিকার পরীক্ষা শুরু করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইরানের তৈরি এই টিকা ইতিমধ্যে অন্য প্রজাতির প্রাণীর উপরে প্রয়োগ করে আশার আলো দেখেছেন বিজ্ঞানীরা। আজ সকালে ইরানের একজন নারী স্বেচ্ছাসেবী তাইয়েবার দেহে প্রয়োগের মাধ্যমে ইরানের তৈরি টিকার মানব ট্রায়াল শুরু করা হয়। প্রথম দিন আরও কয়েকজন স্বেচ্ছাসেবীর দেহে এই টিকা প্রয়োগ করা হয়েছে। ইমাম খোমেইনি রহমতুল্লাহ আলাইহির নির্দেশ বাস্তবায়নকারী সংস্থার গবেষক দল এই টিকা তৈরি করেছে। এই সংস্থার মুখপাত্র হুজ্জাত নিক মালাকি বলেছেন, টিকার মানব ট্রায়ালের অনুমতি পাওয়ার পর আজ কয়েকজন স্বেচ্ছাসেবীর দেহে তা প্রয়োগ করা হয়েছে। তিনি আরও বলেন, আশা করা হচ্ছে এই টিকার কার্যকারিতা 90%-এরও উপরে হবে বলে প্রমাণিত হবে ইনশাআল্লাহ। তবে টিকার হিউম্যান ট্রায়াল শেষ হওয়ার পরই কেবল চূড়ান্ত কথা বলা যাবে। তিনি বলেন, এ পর্যন্ত দেশের বিভিন্ন শ্রেণী পেশার 65,000 মানুষ স্বেচ্ছাসেবী হিসেবে করোনার টিকার মানব ট্রায়ালে অংশ নেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন। এর মধ্যে প্রথম পর্যায়ে 56 জনকে নির্বাচিত করা হয়েছে। এদিকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সাইদ নামাকি বলেছেন,
ইরানের টিকা তৈরির ইতিহাস অনেক পুরনো। এশিয়ার দেশগুলোর মধ্যে ইরানই প্রথম টিকা তৈরি করতে সক্ষম হয়। তিনি আরও বলেন, যারা বলছে এই প্রথম ইরানে কোনো টিকার পরীক্ষা চলছে তারা ভুল করছে, কারণ 100 বছর আগে অর্থাৎ ফার্সি 1399 সালে ইরানে পাস্তুর ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। এর 4 বছর পরে প্রতিষ্ঠা করা হয় রাজি ইনস্টিটিউট। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সব ইরানি নিজেদের তৈরি টিকা নিয়েই শৈশব শুরু করেছে। তিনি আরও বলেন, ইরান থেকে এশিয়ার বিভিন্ন দেশে ভ্যাকসিন রপ্তানি হয়েছে। এই অঞ্চলের দেশগুলোতেও ভ্যাকসিন সরবরাহ করা হতো, তবে নানা কারণে এক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। আজ ইরানে মানবদেহে করোনার টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরুর অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, মধ্যপ্রাচ্যে নিজের অতীত অপকর্মের খারাপ পরিণতির ভয়ে ওয়াশিংটন এই অঞ্চলের সামরিক তৎপরতা জোরদার করেছে। তিনি গতকাল নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে লিখেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন বাহিনীর সামরিক তৎপরতা বৃদ্ধি একটি আত্মরক্ষামূলক প্রদর্শনী, যা এই অঞ্চলে তাদের অতীত অপকর্মের পরিণতির ভয় থেকে উৎসাহিত হয়েছে। মার্কিন নৌবাহিনী গত সোমবার পারস্য উপসাগরে পরমাণু শক্তিচালিত একটি সাবমেরিন প্রবেশের খবর দেওয়ার পরে বক্তব্য দিলেন শামখানি। ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির নৃশংস হত্যাকাণ্ডের প্রথম বর্ষপূর্তিকে সামনে রেখে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার মধ্যে ওই সাবমেরিন গত 21 ডিসেম্বর পারস্য উপসাগরে প্রবেশ করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যক্ষ নির্দেশে 2020 সালের 3 জানুয়ারি ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জেনারেল সুলাইমানিকে ড্রোন হামলা চালিয়ে হত্যা করে সন্ত্রাসী মার্কিন সেনারা। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো আজ যৌথ মহড়া শুরু করেছে। আজ মহড়া চলাকালে ড্রোন উড়ানোর পাশাপাশি রকেট ও ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। এ সংক্রান্ত বিভিন্ন ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। নানা মডেলের ড্রোন উঠতে দেখা গেছে। ফিলিস্তিনের 12টি প্রতিরোধ সংগঠন এতে অংশ নিচ্ছে। এর মধ্য দিয়ে প্রতিরোধ সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে ইসরায়েলি আগ্রাসন মোকাবিলার প্রস্তুতির বিষয়টি স্পষ্ট করল। এর ফলে প্রতিরোধকামীরা সহজেই দখলদারদের পরাস্ত করতে পারবে বলে মনে করা হচ্ছে। এর আগে ফিলিস্তিনের প্রতিরোধ কমিটির গণমাধ্যম বিভাগের মুখপাত্র আবু মুজাহিদ বলেছেন, প্রতিরোধ কমান্ড অভিন্ন নিয়ন্ত্রণ কক্ষ সম্প্রসারণে সক্ষম হয়েছে। তিনি বলেন, ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর রণশক্তি আগের চেয়ে অনেক বেড়েছে। রণাঙ্গনে শত্রুদের শক্তি প্রমাণ করতে পারবে প্রতিরোধ সংগ্রামীরা। আবু মুজাহিদ আরও বলেছেন, ফিলিস্তিনের সব প্রতিরোধ সংগঠন এই মহড়ায় অংশ নিচ্ছে। এই প্রথম এ ধরনের যৌথ মহড়ার আয়োজন করা হল। এই মহড়া শত্রুদের জন্য বড় দুঃসংবাদ বলে ফিলিস্তিনিরা মন্তব্য করেছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর কাছে থাকা ক্ষেপণাস্ত্রের সংখ্যা 1 বছর আগের তুলনায় দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ। তিনি বলেছেন, গোটা ইহুদিবাদী ইসরায়েল হিজবুল্লাহর নিখুঁত ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। লেবাননের আল মায়াদিন নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, প্রতিরোধ আন্দোলনের হাতে থাকা নিখুঁত ক্ষেপণাস্ত্রের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ হয়েছে। আল মায়াদিনের প্রখ্যাত সাংবাদিক গাসান বিন জিদ্দুকে দেওয়া সাক্ষাৎকারে সৈয়দ নাসরুল্লাহ বলেন, যে কোনো স্থানে আমরা হামলা চালাতে চাইব আমাদের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সেসব এলাকায় নিখুঁতভাবে আঘাত হানবে। হিজবুল্লাহ মহাসচিব বলেন, 2000 সালের আগে পরে তার সংগঠন ইসরায়েলের বিরুদ্ধে মোটা দাগে 2টি যুদ্ধে জড়িয়েছে এবং 2টিতেই তেল আবিব অপমানজনক পরাজয়ের স্বাদ গ্রহণ করেছে। তিনি প্রত্যয় ব্যক্ত করে বলেন, হিজবুল্লাহর সদস্য আলী কামেল মোহসেন জাওয়াদ হত্যার প্রতিশোধ নেওয়া হবে। গত 20 জুলাই এক বিমান হামলায় মোহসেন জাওয়াদ নিহত হন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ড আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারের প্রতি জনগণের আস্থা বেড়েছে, বিপরীতে বিএনপির প্রতি অনাস্থার পারদ ধীরে ধীরে কমছে। পৌর নির্বাচনের ফলাফলই এর প্রমাণ। তিনি আজ সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট গ্রহণে জনগণের আস্থা বেড়েছে এবং মানুষ স্বস্তি প্রকাশ করেছে। আজ মঙ্গলবার তিনি তার সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি ইভিএম এর বিরোধিতা করলেও তাদের প্রার্থীরা এই পদ্ধতিতে বিজয়ী হওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। প্রযুক্তি নির্ভর পদ্ধতিতে কোনোভাবেই অনিয়মের সুযোগ নেই। নির্বাচন কমিশনের প্রাথমিক সূত্রের বরাত দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, পৌরসভা সমূহে 60% বেশি ভোট কাস্ট হয়েছে, কোথাও কোথাও 70-80% ভোট পড়েছে। জনগণ ভোট দিতে পারে না বলে বিএনপি যে মিথ্যা অভিযোগ করেছে তার অসারতা প্রমাণিত হয়েছে। তিনি বলেন, গতকালের পৌর নির্বাচনে আবারও প্রমাণ হয়েছে সরকারের প্রতি জনগণের আস্থা বেড়েছে, বিপরীতে বিএনপির প্রতি জন অনাস্থার পারদ ক্রমশ কমছে। উল্লেখ্য, প্রথম দফায় দেশের 24টি পৌরসভায় অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরা 18টি পৌরসভায় জয় পেয়েছেন। এছাড়া 3টি পৌরসভায় জয়ী হয়েছে স্বতন্ত্র প্রার্থীরা, আর বিএনপি জয়ী হয়েছে 2টি পৌরসভায়। 1টি পৌরসভায় প্রার্থীর মৃত্যু হওয়ায় নির্বাচন তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়, আর দেশ জুড়ে রিটার্নিং কর্মকর্তাদের ঘোষণা করা ফল অনুসারে এ তথ্য নিশ্চিত করা গেছে।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসছে বিশ্ব সংবাদে, আবারও পৌরসভা নির্বাচন প্রসঙ্গ। বিএনপি 24 পৌরসভা নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করেছে। ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই নির্বাচন কমিশন ভুয়া, চোর, এটি আমার কথা নয়, বিশিষ্টজনদের কথা, তাদের নিয়ে কথা বলাটাই অপমানজনক। মির্জা ফখরুল বলেন, এ সরকারের আমলে এই নির্বাচন কমিশনের পরিচালনায় কখনোই কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না, আরেকবার সেটি প্রমাণ হল। পৌর নির্বাচনে আমরা একটিও বর্জন করিনি, এই নির্বাচনের ফল কি তা জনগণ দেখেছে, আমরা দুটো বাদ দিয়ে সবগুলোর ফল প্রত্যাখ্যান করেছি। তিনি বলেন, প্রথম দফায় অনুষ্ঠিত নির্বাচনী ফল পুনর্নির্ধারিত। সোমবার পৌর নির্বাচনের প্রথম দফায় 24 পৌরসভায় ভোট হয়। ভোট চলাকালে বিএনপি ব্যাপক অনিয়মের অভিযোগ তোলে। শেষ পর্যন্ত বেশিরভাগ পৌরসভাতেই মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছেন। ভারতের বিজেপি শাসিত অসমে সরকার প্রসিত মাদ্রাসা বন্ধের জন্য বিধানসভায় বিল পেশ হওয়ায় বিরোধী বিধায়করা প্রতিবাদ জানিয়েছেন। মাদ্রাসাগুলোকে সাধারণ স্কুলে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সে উদ্দেশ্যে গতকাল 1955 সালের অসম মাদ্রাসা শিক্ষা প্রাদেশিকরণ আইন এবং 2018 সালের মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের চাকরি প্রাদেশিকরণ ও পুনর্গঠন আইন বাতিলের জন্য বিধানসভায় বিল আনা হয়েছে। সোমবার রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দ্য অসম রিপ্লিং বিল 2020 বিধানসভায় উত্থাপন করলে AIUDF ও কংগ্রেস বিধায়করা তার বিরোধিতা করেন। তীব্র হট্টগোলের মধ্যে বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি গ্রাহ্য না হওয়ায় এক পর্যায়ে বিরোধীরা বিধানসভা থেকে ওয়াক আউট করেন। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে টার্গেট করে বলেছেন, বাংলার সংস্কৃতির মেরুদণ্ডকে ভাঙবার জন্য নানা রকম ষড়যন্ত্র চলছে। তিনি আজ বোলপুরে এক জনসমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে টার্গেট করে বলেছেন, বাংলার সংস্কৃতির মেরুদণ্ডকে ভাঙবার জন্য নানা রকম ষড়যন্ত্র চলছে। তিনি আজ মঙ্গলবার বোলপুরে এক জনসমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। মমতা বলেন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে ঘৃণ্য রাজনীতি চলছে, ধর্মান্ধ রাজনীতি দাঙ্গার আখড়ায় পরিণত করা হয়েছে। তিনি বলেন, বিশ্বভারতীতে অকথা কুকথা চলছে, বিশ্বভারতী ও গোটা বাংলায় ঘৃণ্য ধর্মের আমদানি করা হয়েছে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মমতা আজ পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের বিষয়ে বলেন, এ মাটি হলো সোনার মাটি, সেই মাটিতে এসে ফেকো হেট রাজনীতি করছে, ভুয়ো ভিডিও ঘৃণ্য রাজনীতি করছে, ওরা মানুষে মানুষে দাঙ্গাবাদি দিতে চায়, নির্বাচন এলে ওরা টাকা ছড়াতে শুরু করবে, ইতিমধ্যে ক্লাবে ক্লাবে টাকা দিতেও শুরু করেছে, টাকা দিলে নিয়ে নিন, বিজেপিকে ঘুরিয়ে দিন বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাগলামি বন্ধ করতে অনুরোধ করেছে তারই পছন্দের পত্রিকা নিউ ইয়র্ক পোস্ট। পত্রিকাটি মিস্টার প্রেসিডেন্ট স্টপ দ্য ইনসানিটি শিরোনামের সম্পাদকীয়তে এই আহ্বান জানিয়েছে। সম্পাদকীয়টি প্রথম পাতায় প্রকাশিত হয়েছে। সেখানে লেখা হয়েছে, মিস্টার প্রেসিডেন্ট, এই অন্ধকার উপত্যকা থেকে বেরিয়ে আসুন। এতে আরও লেখা হয়েছে, আপনি বলছেন রিপাবলিকান আইন প্রণেতারা সাহস দেখালে নির্বাচনের ফলাফল পাল্টে দিতে পারবেন, আপনি আরও চার বছর ক্ষমতায় থাকতে পারবেন, আপনি অগণতান্ত্রিক অভ্যুত্থানকে আনন্দের সঙ্গে সমর্থন দিচ্ছেন। নিউ ইয়র্ক পোস্ট ট্রাম্পের প্রিয় পত্রিকা হিসেবে পরিচিত। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফার্সির অনুষ্ঠান দৃষ্টিপাতে। সৌদি আরবের একটি আদালত সেদেশের প্রখ্যাত নারী অধিকার আন্দোলনকারী লুজাইন আল হাসলুলকে 5 বছর 8 মাসের কারাদণ্ড দিয়েছে। আদালতের এ রায়ের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নেতিবাচক প্রতিক্রিয়া হয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
সৌদি আরবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেই চলেছে। সর্বশেষ পাওয়া খবরে সৌদি আরবের একটি আদালত সেদেশের প্রখ্যাত নারী অধিকার আন্দোলনকারী লুজাইন আল হাসলুলকে 5 বছর 8 মাসের কারাদণ্ড দিয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অপরাধে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। আদালতের এ রায়ের ব্যাপারে যুক্তরাষ্ট্রে নেতিবাচক প্রতিক্রিয়া হয়েছে। মার্কিন ডেমোক্রেট দলের সিনেটর ক্রিস মার্ফি সৌদি আরবে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে রিপাবলিকান দলের প্রতিনিধিদের নীরবতার তীব্র সমালোচনা করে এক টুইট বার্তায় বলেছেন, নতুন প্রেসিডেন্ট জো বাইডেন শিগগিরই ক্ষমতা হাতে নিতে যাচ্ছেন। এ অবস্থায় সৌদি সরকার মানবাধিকার রক্ষায় তাদের সদিচ্ছার প্রমাণ হিসেবে রাজনৈতিক বন্দীদের মুক্তি ও জুলুম নির্যাতন বন্ধ রাখতে পারত, কিন্তু তা না করে ড্রাইভিং শেখার অধিকার চাওয়ার অপরাধে সৌদি সরকার ওই মানবাধিকার আন্দোলন কর্মীকে কারাদণ্ড দিল। এ ব্যাপারে এক প্রতিক্রিয়ায় রিপাবলিকান দলের সিনেটর ও সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির প্রধান জিম রিশ সৌদি সরকারের এই আচরণের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, মানবাধিকার কর্মীর বিরুদ্ধে সৌদি আদালতের এ রায়ে আমি খুবই হতাশ হয়েছি। বাস্তবতা হচ্ছে, সৌদি সরকার দীর্ঘদিন ধরে সরকার বিরোধী রাজনৈতিক নেতাকর্মী ও মানবাধিকার আন্দোলনকারী ও সমালোচকদের গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করছে, তাদের উপর জুলুম নির্যাতন চালাচ্ছে এবং সরকার বিরোধী বহু ব্যক্তিকে গুম করা হয়েছে। সৌদি সরকারের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা হলেও ওয়াশিংটন এ ব্যাপারে সম্পূর্ণ নীরব রয়েছে। সৌদি আরবের মানবাধিকার লঙ্ঘনের প্রধান শরিক হচ্ছে মার্কিন সরকার, বিশেষ করে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের অর্থনীতির স্বার্থে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি উপেক্ষা করে সৌদি আরবের কাছে কোটি কোটি ডলার মূল্যের অস্ত্র বিক্রি করেছেন। আর সেই সব অস্ত্র দিয়ে সৌদি আরব সন্ত্রাসীদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে কিংবা ইয়েমেনের মতো দেশে গণহত্যা চালাচ্ছে। যুক্তরাষ্ট্র সরকার বাক স্বাধীনতা ও মানবাধিকার রক্ষার কথা বললেও সৌদি আরবের অপরাধযোগের ব্যাপারে সম্পূর্ণ নীরব রয়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে নজর দেওয়া যাক বাংলাদেশের দিকে। যুক্তরাজ্যে নতুন ধরনের এবং অধিক সংক্রামক করোনা ভাইরাসের প্রকোপের মধ্যে লন্ডনের সঙ্গে সিলেটের বিমান চলাচল এখনও চালু থাকায় দেশের সচেতন নাগরিকরা উদ্বিগ্ন। এ সম্পর্কে প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
যুক্তরাজ্যে নতুন ধরনের এবং অধিক সংক্রামক করোনা ভাইরাস প্রকোপের মধ্যেও লন্ডনের সাথে সিলেটের বিমান চলাচল এখনও চালু থাকায় উদ্বিগ্ন সিলেটবাসী তথা দেশের সচেতন নাগরিকগণ। যুক্তরাজ্যে নতুন ধরনের করোনা ভাইরাসের প্রকোপ দেখা দেওয়ায় লন্ডনে অবস্থানরত অনেক সিলেট প্রবাসী দেশে আসতে শুরু করেছেন। তাছাড়া শীতকালে দেশে বেড়াতে আসেন অনেক পরিবার। প্রতি সপ্তাহে লন্ডন থেকে দুটি ফ্লাইট আসে সিলেটে। পরিসংখ্যানে দেখা গেছে প্রতি সপ্তাহে গড়ে ব্রিটেন থেকে সিলেটে আসছেন 240 থেকে 300 জন যাত্রী। গতকাল সোমবারও বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট লন্ডন থেকে 167 জন যাত্রী নিয়ে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীদের 144 জনই ছিলেন সিলেটের। এর আগে গত 24 ডিসেম্বর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে 202 জন যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সে ফ্লাইটে 165 জন যাত্রী ছিলেন সিলেটের। তাদের প্রত্যেকের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর বাড়িতে যেতে দেওয়া হয়েছে। ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমেদ জানান, গতকাল বিমানের ফ্লাইটে আসা নতুন 144 জন যাত্রী করোনা নেগেটিভ সনদ নিয়ে এসেছেন। তিনি জানান, করোনা নেগেটিভ সনদ ছাড়া এখন কাউকেই বিমানে উঠতে দেওয়া হয় না। আবার দেশে আসার পরও মেডিকেল টিম সব যাত্রীদের করোনা সনদ পরীক্ষা করে থাকে, ফলে করোনা নেগেটিভ সনদ ছাড়া কারো পক্ষেই দেশে আসার সুযোগ নেই। এদিকে নতুন ধরনের এবং বেশি সংক্রামক করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর পৃথিবীর বিভিন্ন দেশ যুক্তরাজ্যের ক্ষেত্রে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। ভারতও যুক্তরাজ্য থেকে আসা বিমানের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে, তবে বাংলাদেশের পক্ষ থেকে এখনও সেরকম কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চলে লন্ডন প্রবাসীরা দেশে আসায় আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। তাছাড়া যুক্তরাজ্যের সঙ্গে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান যাতায়াত চালু থাকায় সিলেটবাসীর দুর্ভাবনা শেষ নেই, তাই অনেকেই যুক্তরাজ্যের সাথে ফ্লাইট বন্ধ রাখার প্রস্তাব করেছেন। সিলেটের আঞ্চলিক পত্রিকা দৈনিক জালালাবাদের সম্পাদক জনাব মুস্তাবিজ ও নূর রেডিও তেহরানকে বলেছেন, বর্তমান স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে লন্ডনের সাথে বাংলাদেশের বিমান চলাচল বন্ধ রাখা জরুরি।
লন্ডন থেকে তো সাধারণত যারা আমাদের আত্মীয় স্বজন আছে এরা আসে 4 সপ্তাহের জন্য, 2 সপ্তাহের জন্য, এবং তার যদি 2 সপ্তাহ কোয়ারেন্টাইনেই থাকতে হয় তাইলে সেই, এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করে না তাইলে তো তার ইনফেক্ট লাভ হচ্ছে না। 2 নম্বর হলো এই যে হোম কোয়ারেন্টাইন বলে যে কথাটা বাংলাদেশে আছে, এটা একদম বোগাস, এটার কোনো ইয়ে নাই, কেউ এটা মানে না, সে আসিয়েই বের হয়ে যায়, পরের দিন বাজারে চলে যায়।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের উপপরিচালক ডাক্তার হিমাংশু লাল রায় মনে করেন, করোনার নতুন স্ট্রেনের সংক্রমণ ঠেকাতে যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল আপাতত বন্ধ রাখা উচিত, কারণ বাংলাদেশে এটি ছড়িয়ে পড়লে সামাল দেওয়া কঠিন হবে। এদিকে লন্ডন থেকে আসা যাত্রীদের 14 দিন কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে। নতুন বছরের 1 জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
শ্রোতাবন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরেকবার। আজ থেকে মানবদেহে করোনা টিকার পরীক্ষা শুরু করেছে ইরান। প্রথমবারের মতো যৌথ মহড়া চালালো ফিলিস্তিনের সব প্রতিরোধ সংগঠন। বাংলাদেশে পৌরসভা নির্বাচনকে নিজেদের জনপ্রিয়তার প্রমাণ বলছে আওয়ামী লীগ। বিএনপির দাবি, ফলাফল পূর্ব নির্ধারিত, এবং ভারতের পশ্চিমবঙ্গের মানুষের সংস্কৃতি ও রুচিবোধই পাল্টে দেওয়ার ষড়যন্ত্র করছে বিজেপি, মুখ্যমন্ত্রী মমতার অভিযোগ। তো শ্রোতাবন্ধুরা, আজ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।